नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नष्टके। आज का हमारा श्रीमद् भागवत चतुर्थ स्कंध 21 नंबर अध्याय पृथु महाराज उपदेश 36 नंबर श्लोक हमारा पाठ कर श्रवण करो। अहो ममामि वितरन्त अनुग्रहं होरिं गुरुं यज्ञ भुजाम अधीशरम् सधर्म योगेन जजन्ति मामका निरन्तरं खनीतले दीर्घव्रतः। अहो ममामि वितरन्त अनुग्रहं होरिं गुरुं यज्ञ भुजाम अधीशरम् सधर्म योगेन जजन्ति मामका निरन्तरं खनीतले दीर्घव्रता। वितरन्ति वितरण करे, अनुग्रहम कृपा, हरिम परमेश्वर भगवान, गुरुम परम गुरु, यज्ञ भुजम यज्ञ भाग ग्रहणের যোগ্য समस्त দেবতাগণ, অধীশ্বরম পরমেশ্বর, সধর্ম ব্যক্তিগত ধর্ম, যোগেন দ্বারা, যজন্তি পূজা করে, মামকাহ আমার সঙ্গে সম্পর্কযুক্ত, নিরন্তরম নিরন্তর খনিতলে ভূপৃষ্ঠে, দৃঢ়ব্রতা দৃঢ় সংকল্প সমন্বিত। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদকৃত। অনুবাদ, পরমেশ্বর ভগবান সমস্ত যোগ্য ফলের ঈশ্বর এবং ভোক্তা, তিনি পরম গুরু। এই ভূমণ্ডলে সমস্ত পূজারা যারা আমার সঙ্গে সম্পর্কযুক্ত এবং যারা সধর্মের দ্বারা ভগবানের পূজা করছেন, তারা আমার প্রতি পরম অনুগ্রহ প্রদান করছেন। অতএব হে প্রজাগণ, আপনাদের ধন্যবাদ। আপনারা বলবেন, পরমেশ্বর ভগবান সমস্ত যোগ্য ফলের ঈশ্বর এবং ভোক্তা, তিনি পরম গুরু। এই ভূমণ্ডলে সমস্ত প্রজারা যারা আমার সঙ্গে সম্পর্কযুক্ত এবং যারা সধর্মের দ্বারা ভগবানের পূজা করছেন, তারা আমার প্রতি পরম অনুগ্রহ প্রদান করছেন। অতএব হে প্রজাগণ, আপনাদের ধন্যবাদ। তাৎপর্য, ভগবত ভক্তি অবলম্বন করার জন্য প্রজাদের প্রতি পিতু মহারাজের উপদেশ এখানে দুই রূপে সমাপ্ত হয়েছে। যারা নবীন ভক্ত তাদের তিনি বারবার বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার উপদেশ দিয়েছেন, কিন্তু এখানে তিনি সেই ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা ইতিমধ্যেই সমস্ত যজ্ঞের ভক্তা এবং অন্তর্যামী পরমাত্মা রূপে পরম গুরু ভগবানের ভক্তিতে যুক্ত। এখানে বিশেষভাবে গুরুম শব্দটির উল্লেখ চৈত্য গুরু রূপে পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করে। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়েই বিরাজমান এবং তিনি সর্বদাই জীবকে তার শরণাগত হয়ে প্রেমময়ী সেবায় যুক্ত হতে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তাই তিনি হচ্ছেন আদি গুরু। তিনি অন্তরে ও বাইরে গুরুরূপে নিজেকে প্রকাশ করে উভয়ভাবে বদ্ধ জীবদের সাহায্য করেন, তাই এখানে তাকে গুরুম বলে উল্লেখ করা হয়েছে। এখানে বোঝা যায় যে পিতু মহারাজের রাজত্বকালে ভূমণ্ডলের সমস্ত মানুষ ছিলেন তার প্রজা, তাদের অধিকাংশই প্রায় সকলেই ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। তাই তাদের ভগবত ভক্তিতে যুক্ত থাকার ফলে এবং এইভাবে তার প্রতি কৃপা প্রদর্শন করার জন্য তিনি অত্যন্ত বিনীতভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রক্ষান্তরে যে রাষ্ট্রের নাগরিকেরা ও রাষ্ট্রপ্রধান পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তারা পরস্পরকে সাহায্য করেন এবং তার ফলে উভয়ই লাভবান হন। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মোকাম করতে বা আচলম পঙ্গুর লঙ্ঘাইতে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রী গুরুদিন তারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে নমাচার্য পদায়নি তাই কৃপা পদায়নি। এই অধ্যায়ে পৃথু মহারাজ তার প্রজাদেরকে উপদেশ প্রদান করছেন। তো এই আজকের যে শ্লোক, সেখানে অনেক দিক রয়েছে এই শ্লোকের মধ্যে এবং প্রভুপাদের তাৎপর্যে। তো আমরা কিছু কিছু দিক যেটা খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো অনুবাদের প্রথমেই তিনটে জিনিস ভগবান সম্বন্ধে বলা হচ্ছে। ভগবান হচ্ছেন সমস্ত যোগ্য ফলের ঈশ্বর, ভগবান হচ্ছেন ভোক্তা এবং ভগবান হচ্ছেন গুরু, পরম গুরু। এই তিনটে হচ্ছে ভগবান, ভগবানের জন্য প্রযোজ্য। কিন্তু বদ্ধজীব যখন আমরা এই জড়জগতে আসি, আমাদের মধ্যে এই তিনটে বাসনা থাকে, তাই না? সেই তিনটে বাসনা সুন্দরভাবে আমাদের মধ্যে থাকে। তো প্রভুপাদ ভগবদ্গীতায় ব্যাখ্যা করছেন, কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে আসুরিক স্বভাবের দুটি লক্ষণ আছে। যারা আসুরিক সম্পন্ন মানুষ, তাদের দুটি মনে বাসনা থাকে, অনেকগুলো থাকে, তার মধ্যে দুটো হচ্ছে ঈশ্বর অহম, অহং ভোগী। তাই উল্টো এখানে বলছে ভগবান ঈশ্বর, ভগবান ভোক্তা। কিন্তু যে সমস্ত মানুষ আসুরিক মনোভাবের দ্বারা পরিচালিত হয়, তারা কি মনে করে? ঈশ্বর অহম, অহম ভোগী। আর প্রভুপাদ আর জায়গায় তাৎপর্য লিখছে, এটা যারা ভক্ত তারা আস্তে আস্তে শুনতে শুনতে কিছুটা চলে যায় মন থেকে, স্থূলভাবে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, প্রথম থেকে আমরা শুনে আসছি। তো মনটা না মানতে চাইলেও আমরা দার্শনিকভাবে সেটাকে মেনে নিই, না না আমি কি করে ঈশ্বর হতে যাব, আমি ঈশ্বর না, আমি ভোক্তা নই। কিন্তু প্রভুপাদ বলছেন ভক্তি জীবনে যখন আমরা এগোতে থাকি, অ্যাকচুয়ালি এগোই না আমরা, সময়ের এক বছর, দু বছর, পাঁচ বছর, দশ বছর, তার মানে ভাবছি আমরা এগোচ্ছি, কারণ আমরা অনেক বছর হয়ে গেল তো এগোচ্ছি। তা আগে আমি ষোলো মালা জপ করতাম, এখন ৩২ মালা করি, তারপর ৬৪ মালা করছি, তার মানে এগোচ্ছি। তো এইভাবে আমরা বাহ্যিক দিক দিয়ে মাপকাঠি মাপার চেষ্টা করি, কারণ হয় না প্রথমে আমরা যখন প্রচার করি এক মালা, তারপর শ্রদ্ধামান, তারপরে চার মালা, তারপরে আট মালা, তারপরে ষোলো মালা, তখন মনে 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 হয় ও ষোলো মালা তো অনেকদিন হলো, এখন একটু পরের স্টেজে যাই, ৩২ মালা, তারপরে মহাপ্রভু তো বলেছিলেন ৬৪ মালা, তো ৬৪ মালা। তখন আস্তে আস্তে কি হয়, এটা যখন আমাদের মনে আসে তখন মনে হয় যে আমি আস্তে আস্তে এগোচ্ছি, আর আস্তে আস্তে মনে কি জাগে, আমি গুরু, অর্থাৎ আমি অন্যের থেকে বড় ভক্ত। এটা হয় না মনে, এটা মনের মধ্যে, এটা হচ্ছে মায়ার সূক্ষ্ম খেলা। এবং এই খেলা ভগবান খুব এক্সপার্ট, ভক্ত একভাবে চাচ্ছে আর ভগবান অন্যভাবে খেলাচ্ছে। তো এই ভগবানের সঙ্গে সূক্ষ্ম খেলায় পারা খুব কঠিন আছে। তাই জন্য আমাদেরকে ভক্তি জীবনে অগ্রগতি করতে গেলে আমাদের চেতনাটাকে সূক্ষ্ম করতে হবে, অর্থাৎ অন্তর্মুখী আমি কি সেটা চিনতে গেলে আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, কলিযুগের প্রধান তপস্যা হচ্ছে ভক্ত সঙ্গ। তো ভক্ত সঙ্গে আমার আমি যে কি সেটা প্রকাশিত হয়ে যাবে, তাই না? তো এই জন্য ভক্তি জীবনের যে অগ্রগতি সেটা বাহ্যিক দিয়ে বিচার করলে আমাদের জীবনে খুব ভুল হবে, ভক্তি জীবনে অগ্রগতি হচ্ছে সূক্ষ্ম, আমাদের চেতনার অগ্রগতি। কালকে ভক্তিচার্য মহারাজ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন, পাঁচ রকম চেতনা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আমাদের উন্নতি মানে চেতনার উন্নতি। যদি বাহ্যিক দিক দিয়ে বিচার করে আমরা ভক্তকে বিচার করতে যাই, বা আমি নিজেকে বিচার করি, আমি উন্নত কেন আমি অনেক বছর আছি, আমি উন্নত কেন আমি সন্ন্যাসী, আমি উন্নত কেন আমি 64 মালা জপ করি, আমি উন্নত কেন আমি প্রেসিডেন্ট জিবিসি, এই যে বিচার করা, এটা একটা মারাত্মক ভুল ভক্তি জীবন। এবং স্বাভাবিকভাবেই বেশিরভাগ ভক্তই এর দ্বারা প্রভাবিত হয়ে যায়। ভক্তি জীবনে উন্নতি হচ্ছে চেতনার পরিবর্তন। চেতনার পরিবর্তন মানে আমাদের আগে বলছিলাম যে প্রথমে যখন আমরা ভক্তি জীবনে আসি তখন আমরা দাস, অহম কি আমি খুব দাস ভাব থাকে, যাকে দেখবে প্রণাম করবে, যাকে দেখবে একটা ভক্তি ভাব প্রণাম করবে সঙ্গে সঙ্গে, প্রভু আমি তো অধম আমাকে কৃপা করবেন, এ দাস ভাবটা থাকে। তারপরে প্রভুপাদ সিস্টেম করেছে ইস্কনে যে অন্যকে প্রভু বলার সিস্টেম করেছে, তাই না, যাতে আমরা দাস ভাবটা যাতে থাকে। অন্যকে প্রভু বললে কি মানে, প্রভু মানে কি সে বড় আমি ছোট। তো এই যে সিস্টেমটা প্রভুপাত করেছে অত্যন্ত বৈজ্ঞানিক আধ্যাত্মিক দিক থেকে, কিন্তু আমরা দুটোর ফাঁদে পড়ে যায়। কিরকম ফাঁদ? প্রথম ফাঁদটা হচ্ছে যখন আমাদেরকে অনেকে প্রভু বলে, সবাই প্রভু বলে বেশিরভাগই, যারা সিনিয়র তারা ছাড়া, তো প্রভু শুনতে শুনতে তখন আস্তে আস্তে ভুলে যায় যে আমি দাস। তো প্রভু শুনতে শুনতে বারবার আমার মনে হয় যে আমি মনে হচ্ছে প্রভু এখন। তো অনেকের বই লেখা থাকে, দেখবেন আমার লেখা থাকবে হয়তো সংকীর্তনন্দ দাস থাকবে, তো সংকীর্তনন্দ প্রভু, আপনি কে বলছেন ফোনে বলবে আমি অমুক প্রভু বলছি। তো আস্তে আস্তে কি হবে, প্রভুটা তো অন্যের কাছে আমি প্রভু, কিন্তু আমি যদি নিজে প্রভু, আর শুনতে শুনতে কি হয়ে যায়, দাস থেকে আস্তে আস্তে আমি এখন দাস নাই, আমি প্রভু হয়ে গেছি। তো আস্তে আস্তে যখন প্রভুটা যখন অনেকদিন বড় প্রভু, যখন প্রভুর আবার বিভিন্ন মাপকাঠি আছে, ছোট প্রভু, বড় প্রভু, মহা বড় প্রভু, যে আস্তে আস্তে মহাপ্রভু হয়ে যায়। অর্থাৎ আমি তখন ভগবান ভাব, আমি একটা ভক্ত, মানে কি আমি বিরাট। এই যে বড় হবার প্রবণতা, এইটাই ভক্তি জীবনের অগ্রগতির প্রধান বাধা, এবং এটা যতদিন থাকবে আধ্যাত্মিক জগৎটাকে বোঝা যাবে না। তাই জন্য আমাদের চেতনাকে যদি উন্নত করতে হয় তাহলে আমরা কত ছোট হতে পারছি, এটা হচ্ছে ভক্তি জীবনের অগ্রগতির লক্ষণ। যে আমরা বলছি, ভক্তিবিন্দু ঠাকুর ব্যাখ্যা করছেন যে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তিনাপক্ষা হতিহীন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। তো আমরা গুরুদেবের কাছে যাই, গুরুদেব কৃপা করুন, কৃপা, তো গুরুদেব কৃপা করছে তার প্রমাণ তো ভক্তিবিনোদ ঠাকুর দিয়ে দিয়েছেন যে গুরুদেবের কৃপা কার লাভ হয়েছে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তিনাপেক্ষা অতি হীন। কে গুরুদেবের কৃপা লাভ করেছে? যে নিজেকে নগণ্য বলে মনে করছে, আর নগণ্য বলে মনে করছে কিভাবে সেটা প্রকাশিত হবে, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। এইটাই হচ্ছে আমাদের ভিত্তি। এইটা যদি না থাকে, এটাকে বলা হয় সেবা মনোভাব, ইংরেজিতে এটাকে বলে সার্ভিস অ্যাটিটিউড, আর এটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত্তি। বলা হচ্ছে শিক্ষাষ্টক মধ্যে 8টা শ্লোক, তার মধ্যে তৃতীয় শ্লোক সেটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত্তি। তিনাদপি শুনিচেন তরড়িব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তো এই ফাউন্ডেশন, একটা বাড়ি আমাদের ভক্ত, ভক্ত যে ভক্তির উন্নতিটা অনেকটা আস্তে আস্তে আমরা উন্নত হই। উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা যখন বাড়ি বানাই, বাড়ির আগে ফাউন্ডেশন দিই, ফাউন্ডেশন, তারপরে একতলা, যার যত টাকা থাকে, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। সেরকম কি কোনো নিয়ম আছে যখন দশতলা বাড়ি হয়ে যাবে তখন আর ফাউন্ডেশন লাগবে না? এরকম বাড়ি পাওয়া যায় নাকি? দশতলা উঠে গেল তারপরে ফাউন্ডেশন না হলেও হবে? দশতলা বাড়ি উঠে গেল তারপরে যদি ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? বাড়িটা ভেঙে পড়বে। ঠিক একইভাবে ভক্তি জীবনে আমরা যখন উন্নতি করি, তথাকথিত উন্নতি করি, তখন আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে যাই, তখন আর তলায় তাকাতে ভুলে যাই আমরা। তো আমার যে ভিতটা আছে কি না সেটা ভুলে যাই, তখন দেখা যায় যে ভিতটা নেই আর, তখন কি হবে? ভেঙে পড়ব। আর প্রভুপাদ আর আচার্যরা ব্যাখ্যা করছে, যত বড় বাড়ি সেটা যখন পড়বে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাই কেউ দশতলা থেকে পড়ে বা একশোতলা বাড়ি, একশোতলা থেকে বাড়ি থেকে বললে তাকে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একতলা বাড়ি থেকে পড়লে তার একটা চান্স আছে। তাই জন্য বলছে ভক্তি জীবনটাকে উন্নতি করতে গেলে আমাদেরকে ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সহে এগোতে হবে। তা নাহলে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের ভিতটা কি। তাই জন্য ভক্ত সঙ্গ দরকার, ভক্ত সঙ্গে নিয়মিতভাবে আমাদের শ্রবণ করা দরকার রয়েছে। তা নাহলে আমাদের এই সেবা মনোভাবটা টিকে থাকে না। তাই জন্য ভক্তিচেতন সরস্বতী করে বলছেন যে নির্জন ভজন এটা যে মায়ার একটা খেলা, কৈতব, কৈতব ধর্ম। তো কি হয়, আমরা কখন একা হতে যাই, কোন মনোভাবটা আমাদেরকে অন্য থেকে আলাদা করে, ভক্ত থেকে দূরে করে দেয়? যখন মনে করি আমি আমি ভালো, আমি ভালো জপ করি, আমি ভালো ভজন করি, আমি ভালো সেবা করি, আমি ভালো, আর যারা আছে এরা অতটা ভালো না, তাদের থেকে দূরে থাকলে আমার ভজন, এদের সঙ্গে থাকলে আমার ভজন ডিস্টার্ব হচ্ছে, তো তার দ্বারা কি প্রভাবিত হচ্ছে? তার দ্বারা সূক্ষ্মভাবে আমরা কি চেতনা নিয়ে আসছি, আমি ভালো। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের কি মনোভাব? তিনি বলছেন সকলে সম্মান করিতে সকলকে, সকলকে সম্মান দিতে। এই যে মনোভাবটাই, এই মনোভাবটাই আমাদেরকে ভক্তি জীবনে অগ্রগতি করতে সহযোগিতা করবে। এবং তার জন্য আমাদের বৈষ্ণবদের কৃপা প্রয়োজন, ভক্ত কৃপা। ভগবানের দাস হওয়া খুব সহজ, কারণ ভগবান তো ধারে কাছে নেই না, জীবে সাক্ষাৎ, নাহি তাতে গুরু চৈত্য রূপে, পরমাত্মাকে তো দেখা যায় না। কিন্তু যাকে দেখা যায়, যে শিক্ষাগুরু রূপে ভগবান নিজেকে প্রকাশ করে, জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। তো কৃষ্ণের ওই রূপটা খুব ভালো, জীবে সাক্ষাৎ নাহি, তাই না? পরমাত্মা খুব ভালো লাগে, পরমাত্মা খুব সুন্দর। কিন্তু পরমাত্মা তো কিছু বলবে না, পরমাত্মা হচ্ছে দুটো কাজ, অনুমন্তা আর অনুদ্রষ্টা, যেটা সাক্ষী রূপে থাকবে আর অনুমোদন করবে, আমার জীবনে ইন্টারফিয়ার করবে না, অর্থাৎ আমার জীবনে ঝামেলা সৃষ্টি করবে না। কিন্তু সেই কৃষ্ণ যখন শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে, কিন্তু সেই পরমাত্মার যে রূপ, সেই রূপে চরণে শরণাগত হওয়া খুব কঠিন, কারণ সেই গুরু আমাদেরকে শিক্ষা দেবেন। তাই আমাদের অন্যের কাছ থেকে শিক্ষা নেওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে শরণাগতির লক্ষণ। অর্থাৎ আমি জানি না কোনটা আমার জীবনে ভালো, আমি জানি না, কারা জানে? বৈষ্ণবরা জানে, আমার গুরুদেব জানে, প্রভুপাদ জানে যে আমার কিসে ভালো হবে। তাই তাদের চরণে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে। তাই বলা হচ্ছে যে ভগবানের চরণে শরণাগত হওয়া সহজ, বিগ্রহের সেবা করা সহজ, পূর্বতন আচার্যদের সেবা করা সহজ, এখন শ্রীল প্রভুপাদের সেবা করাও সহজ, আর আমাদের ইস্কনের গুরুদেবের সেবা করা সহজ, এখানে থাকে না তো। কিন্তু সব থেকে কঠিন হচ্ছে ভক্ত সেবা করা। ভক্ত সেবা করা কেন কঠিন? সবসময় ভক্তরা থাকছে কাছে, আর কাছে যখন থাকবে তখন ভক্তদের ভালো জিনিসটা দেখা যায় না, ভক্তের খারাপ জিনিসটা দেখা যায়। এটা বদ্ধজীবের দর্শনের এটা হচ্ছে সমস্যা। একটা উদাহরণ দেওয়া হচ্ছে নীতিশাস্ত্রে, যারা মলয় পর্বতে থাকে, চন্দন গাছ আছে মলয় পর্বতে, মলয় সেখানে ওরা চন্দন গাছ কি করে জানেন তো? চন্দন গাছ ওরা জ্বালিয়ে রান্না করে। তো কেন রান্না করে? কারণ যেহেতু চন্দন ছোটবেলা থেকে চন্দন দেখছে, দেখতে 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 চন্দনের যে কি গুরুত্ব চন্দন কাঠের, সেই গুরুত্ব তারা দিতে পারে না, সে কি করে ওটা দিয়েই রান্না করে, নীতিশাস্ত্রে বলা হচ্ছে। ঠিক একইভাবে আমরা জানি ভক্ত সঙ্গ বিরল, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় বলছি, কিন্তু ইস্কনে যারা মায়াপুরে যারা থাকে, বড় মন্দিরে যারা থাকে, ভক্তের তো কোনো অসুবিধা নাই, প্রচুর ভক্ত, এত ভক্ত তো ভক্ত দেখতে দেখতে সকালে ভক্ত, বিকেলে ভক্ত, দুপুরে ভক্ত, সব জায়গায় ভক্ত আর ভক্ত, তো দেখতে দেখতে একটা বিরক্তি এসে যায়। জয় শ্রী শনি সিংহদেব ভগবান কি জয়, পঞ্চদত্ত ভগবান কি জয়, রাধা মাধব কি জয়, তখন কি মনে হয় যারা কাছে আছে তারা ভালো ভক্ত না, দূরে যারা আছে, দূরের যারা আছে তারা ভালো। এটা হচ্ছে বদ্ধজীবের একটা লক্ষণ। আমরা ভক্তের গুণাবর্তন কখন করি? যখন ভক্ত অপ্রকট হয়ে যায় তখন বলি ও ভক্তটা দারুণ ছিল, কিন্তু তার আগে ভক্ত যখন জীবিত ছিল তখন কিন্তু আমরা কখনো গুণ কীর্তন করি না, করি না তাই না? তখন ভক্তের কথা কতগুলো খারাপ, আর যেই অপকট হয়ে গেল তারপরে যখন স্মরণ সভা হচ্ছে তখন কিন্তু সব ভালো ভক্তের। তো ওই গুণগুলো কি কি বলে এই দেহটা রাখার পরে হলো নাকি? তো সেই যে গুণগুলো আমরা মরার মারা যাওয়ার পরে আমরা যে করছি, সেটা হচ্ছে মারা যাওয়ার আগে যদি করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের ভালো হতো, পরিবেশের মঙ্গল হতো, সমস্ত কিছু পরিবেশটা মঙ্গলময় হয়। আমরা মঙ্গলময় পরিবেশ কিভাবে তৈরি করব? যেখানে ভক্তের গুণ কীর্তন হয়, যেখানে ভক্তের গুণ কীর্তন হয় না সেখানে ভগবান থাকেন না, কারণ ভগবান হচ্ছেন ভক্তের বশীভূত। তো আমরা যদি ভক্তকে নিন্দা করি আর ভগবানের গুণ কীর্তন করি সেখানে ভগবান ধারে কাছে আসবেন, এইটা হচ্ছে সিস্টেম। কারণ ভক্ত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। তাই আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের যেটা প্রিয় তাকে যদি আমরা বাদ দিয়ে ভগবানকে আমরা আরাধনা করার চেষ্টা করি তাহলে কখনো আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। এবং সেই জিনিসটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভগবানের কথা বলা হচ্ছে, ভগবান হচ্ছেন পরমেশ্বর, ভগবান হচ্ছেন পরম ভক্তা, ভগবান হচ্ছেন পরম গুরু। এটার মাধ্যম দিয়ে কি শেখানো হচ্ছে? যে আমি ছোট, ভগবান হচ্ছে বড়। তো এইভাবে আমাদেরকে চেতনাটাকে সবসময় ঠিক রাখতে হবে, আমি হচ্ছি ছোট। জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায়। কিন্তু আমাদের মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব সবসময় কি ভোক্তা ভাব বলছে, পিসাজি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেভাবে হৃদয়। আমরা আমাদের স্বরূপটাকে চিনতে পারছি না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারছি না, কারণ আমরা হচ্ছি মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীব সে কি করছে? কৃষ্ণ বলি যে জীব ভগবান ইচ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। তাই জন্য আমরা মায়াবদ্ধ হয়ে গিয়ে আমরা বুঝতে পারছি না যে আমাদের স্বরূপটা হচ্ছে কৃষ্ণদাস, তাই জন্য আমাদের এত অসুবিধা হচ্ছে। এটা বদ্ধ জীব থেকে শুরু করে শুদ্ধ ভক্ত হওয়া পর্যন্ত প্রত্যেকের জীবনেই এই স্বরূপ বিভ্রম রয়েছে, এবং এই স্বরূপ বিভ্রমটাই হচ্ছে আমাদের দুঃখের একমাত্র কারণ। সেটাকে বলে পাগল। পাগল, পাগলের ভালো আর মন্দ কোনো ব্যাপার আছে? এটা পাগলের, সে ভালো আছে আর খারাপ আছে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। পাগলকে একটা এসি ঘরে রাখা হোক আর পাগলকে একটা গোডাউনে রাখা হোক, পাগলকে রাজবক্ষিতে দেওয়া হোক আর পাগলকে কিছু খেতে না দেওয়া হোক, পাগলের কাছে সেগুলোর কোনো গুরুত্ব নেই, কারণ সে হচ্ছে পাগল। ঠিক একইভাবে বদ্ধজীবের সুখ আর দুঃখ, এটা কোনো পার্থক্য নেই, কারণ অলিক, কারণ আমরা যে পাগল। তো উদাহরণ দেওয়া হচ্ছে, একবার জওহরলাল নেহরু, তো জওহরলাল নেহরু পাগলাগারদ দর্শন করতে এসছে, পাগলাগারদ মন্ত্রীরা মাঝে মধ্যে যায় পাগলাগারদ দর্শন করতে। একটা পাগলাগারদ দর্শন করতে গেছে, তো জওহরলাল নেহরু আসছে, তো একটা পাগল দৌড়াচ্ছে একদম জওহরলাল নেহরুর দিকে, ছুটে দৌড়াচ্ছে, ছুটে ছুটতে 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 পৌঁছে গেছে জওহরলাল নেহরুর কাছে। জওহরলাল নেহরু ঘাবড়ে গেছে, তো জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করছে, আপনার আমার একটা প্রশ্ন আছে। যে কি প্রশ্ন? বলছে আপনি কে? তো জওহরলাল নেহরু বলছে, আমি তো জওহরলাল নেহরু, আমি হচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পাগলটা হাসতে লেগেছে, বলছে ও তাই, তো আপনি আমার বন্ধু, তো আমি যখন প্রথম পাগলাগারদে ঢুকেছিলাম তখন আমিও এরকম বলতাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, মেন হচ্ছে যে পাগল মানে কি, পাগল মানে হচ্ছে আমি যেটা না। পাগলরা কি বলে, আমি অমুক আমি তমুক, সে যেটা না। ঠিক একইভাবে আমরা হচ্ছি দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা দাসটা ভুলে গিয়ে আমরা নিজেদেরকে প্রভু বলে মনে করছি, তাই জন্য আমাদেরকে পাগল বলে গণ্য করা হচ্ছে। তাই পাগল, পাগলামি ছুটাতে গেলে পাগলা ডাক্তারের কাছে যেতে হবে, তো পাগলা ডাক্তারের কাছে যেতে হবে আর ওষুধ খেতে হবে। তাই জন্য প্রভুপাদ বলছেন, অনেক সময় অনেক রকম বলছেন, প্রভুপাদ বলছেন ইসকনটা একটা মেন্টাল হসপিটাল, তাই তো হসপিটাল। তো এখানে হসপিটালে এসে আমাদেরকে কেন ডাক্তারের আনুগত্যে থাকতে হবে এবং ঠিক মতো ওষুধ খেতে হবে, তাহলে আমাদের রোগটা সারবে। তাই জন্য আমাদের আনুগত্য স্বীকার, এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের সাফল্যের চাবিকাঠি। ভগবান যে পরমেশ্বর, তিনিও বশ্যতা স্বীকার করতে চাচ্ছেন, তো তার প্রধান গুণ হচ্ছে ভক্ত বশ্যতা। এই দামোদর মাছের যে মেন জিনিসটা আমাদের শিক্ষা দিচ্ছে ভগবান, যে তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির মালিক, সরাট, তাই না? জন্ম আদর্শ যত অন্য আদিত চারতেষু অভিজ্ঞ সরাট, তো ভগবান হচ্ছেন সরাট। সেই সরাট ভগবান ভক্তের বশীভূত হতে চাইছে, ভক্তের বশীভূত হচ্ছে। তবে যে যিনি হচ্ছেন সত্যিকারের ভগবান, তিনি দাস হতে চাইছে। তার মানে বুঝতে পারছেন দাস হওয়াটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই জগতে কেউ দাস হতে চায় না, এই জগতে সকলে প্রভু হতে চায়। কিন্তু স্বয়ং ভগবান যিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর প্রভু, তিনি দাস হতে চাইছেন। কেন? কারণ এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থিতি, ভক্ত বৎসতা। তো ভগবান তার অসংখ্য গুণাবলী রয়েছে, কিন্তু ভগবান তার এই ভক্ত বৎসতাকে স্থাপন করার জন্য তার আপাত যত গুণাবলী, পরম ব্রহ্মের যত গুণাবলী, সেগুলোকে তিনি পরিত্যাগ করছেন এই দামোদর লীলার মাধ্যম দিয়ে। একটা জিনিস স্থাপন করার জন্য, যে আমি স্বাধীন নই, আমি হচ্ছি পরাধীন, এইটাই। কিন্তু আমরা স্বাধীন হতে চাইছি, পরাধীনত্ব ভগবানের, ভগবান এবং ভগবত ভক্তের পরাধীনত্বই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত স্বাধীনতা। এই জিনিসটা যতদিন আমরা বুঝতে না পারব, ততদিন জীবনে আমরা যথার্থ আনন্দ পাব না। ভক্ত ভগবানের আনুগত্যে থেকে জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে আমাদের চেতনার পরিবর্তন, ভজনটা আমাদের চেতনার পরিবর্তন নয়, এটা একটা বাহ্যিক পরিবর্তন। চেতনার পরিবর্তন কোনটা? আমি স্বাধীন থাকতে চাই, কিন্তু যখন আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করি তখন আমার বলিয়া প্রভু আর কিছু নাই। এই যে চেতনা, যে আমার জীবনের সমস্ত কিছু হচ্ছে তোমার সন্তুষ্টি বিধানের জন্য। প্রভুপাদ বলছেন যে আই লাইক ইট, জননীবাস বলছেন আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। এই তিনটে শব্দ আমাদেরকে এই জড়জগতে রাখার জন্য যথেষ্ট। আমার পছন্দ, আমার কি পছন্দ সেটা গুরুত্বপূর্ণ না, ভক্তি মানে হচ্ছে ভগবানের কি পছন্দ, ভক্তি মানে হচ্ছে ভক্তদের কি পছন্দ, ভক্তি মানে কি পূর্বতন আচার্যদের কি পছন্দ, এটা হচ্ছে ভক্তি। ও আমার এটা ভালো লাগে, আমার এই সেবাটা ভালো লাগে, আমার জব ভালো লাগে, আমার ভাগবতম করতে ভালো লাগে। তো আমার পরমারত গুরুদেব শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী মহারাজ উনি প্রভুপাদকে চিঠি লিখেছে, প্রথম দিকে যখন মায়াপুর কনস্ট্রাকশন চলছে সব, তো গুরুমাহ তো সন্ন্যাসী, তো গুরুমাহ লিখেছে প্রভুপাদকে যে প্রভুপাদ সন্ন্যাসী তো শ্রবণ কীর্তন গ্রন্থ অধ্যয়ন এইসব করা দরকার, তো আমাকে তো সারাদিন এই এই লেবার আর কনস্ট্রাকশন এন্ড মেটেরিয়াল নিয়েই দিন কাটাতে হচ্ছে, তো আমার কি হবে। বলছে এই যে তুমি কনস্ট্রাকশন করছো মন্দির, এটাই তোমার শ্রবণ কীর্তন, তার মানে এই নয় যে জব করতে হবে না শ্রবণ কীর্তন, মানেটা হচ্ছে যে আমার কার্যকলাপে আমার গুরুদেব সন্তুষ্ট হচ্ছে কি, আমার গুরুদেব যেটা চাইছে আমি কি সেটা করছি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে নীতি, আর অন্যগুলো হচ্ছে সব ডিটেলস। আমি ষোলো মালা জপ করব না আমি চৌষট্টি মালা জপ করব, আমি শাস্ত্র অধ্যয়ন করব না প্রচার করব, আমি বিগ্রহ সেবা করব না আমি ম্যানেজমেন্ট করব, এটা আমাদের সাফল্যটা এগুলোর উপর নির্ভর করছে না, সাফল্যটা নির্ভর করছে আমি কি জন্য এটা করছি, এটা আমার ভালো লাগে সেই জন্য করছি না আমার গুরুদেবের ভালো লাগে আমার অথরিটি ভালো লাগে তার জন্য করছি, এইটাই আমাদের সাফল্য আনবে, এটাকে বলা যায় সেবা মনোভাব। আমাদের ভাবা উচিত নয় যে আমি ষোলো মালা চৌষট্টি মালা জপ করছি আমি ভগবত ধামে যাবো, আমি বিগ্রহ সেবা করছি আমি ভগবত ধামে যাবো, আমি প্রচার করছি আমি ভগবত ধামে যাবো, না এগুলো আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে না। নিয়ে কোনটা আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে, আমার মনোভাবটা কি, আমি যেটা করছি কিসের জন্য করছি, গুরু বৈষ্ণব পূর্বধন আচার্য কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করছি না আমার ভালো লাগে বলে করছি, এইটাই হচ্ছে চেতনার পার্থক্য। তো উদাহরণ দেওয়া হচ্ছে এটা বলে সেবা মনোভাব, একটা বাচ্চা ছেলে একদিন একটা বেগুন একটা কি হলো বেলুনওয়ালার কাছে, বেলুন এটা খুব সুন্দর উদাহরণ আমার খুব ভালো লাগে উদাহরণটা, তো বেলুনওয়ালার কাছে গেছে, তো সে বেলুনওয়ালা গ্যাস বেলুন বিক্রি করছে, গ্যাস বেলুন তো আকাশে ওড়ে গ্যাস বেলুন, তো বিভিন্ন রঙের বেলুন, তো খুব ভালো লেগেছে বাচ্চাদের বেলুন খুব ভালো লাগে, তো বেলুনওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করছে যে এই যে লাল বেলুনটা এই বেলুনটা কি আকাশে উড়বে, বলছে হ্যাঁ উড়বে, তারপর বলছে এই হলুদ বেলুনটা, এই হলুদ বেলুনটা কি আকাশে উড়বে, বলছে হ্যাঁ, তারপর বলছে সাদা বেলুনটা, তখন বেলুনওয়ালা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে দেখো এই যে বেলুনের রঙের উপর নির্ভর করছে না বেলুনটা উপরে উঠবে কি উঠবে না, বেলুনটা সাদা হতে পারে লাল হতে পারে কালো হতে পারে কোনো অসুবিধা নাই, এই কালারের উপর বেলুনের রঙের উপর বেলুনটা উপরে উঠছে না, কেন উপরে উঠছে জানো, এর ভেতরে হিলিয়াম গ্যাস ঢোকানো হয়েছে, ওই গ্যাসটা ভেতরে ঢুকেছে বলেই বেলুনটা উপরে উঠছে। তাই ঠিক একইভাবে আমাদের বিভিন্ন ধরনের সেবা বিভিন্ন কালারের বেলুনের মতো, কেউ হয়তো জব করছে সেটা একরকমের বেলুন, কেউ হয়তো ভগবানের সেবা করছে একরকমের বেলুন, কেউ প্রচার করছে আরেক রকমের বেলুন, কেউ ম্যানেজমেন্ট করছে একরকমের বেলুন, কিন্তু যে যে ভাবছে সে আমার বেলুন উপরে উঠবে সেটা না, দেখতে হবে সেই বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস আছে কিনা, অর্থাৎ সেবা মনোভাব আছে কিনা। সেবা মনোভাব মানে আমি যে সেবাটা করছি এটা কি আমার গুরুদেবের প্রভুপাদের পূর্বতন আচার্যদেরকে সন্তুষ্টি বিধান করছে, যদি করে তাহলে উপরে উঠব, তা না হলে উপরে ওঠা যাবে না। উদাহরণ দেওয়া হচ্ছে আরেকটা, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে দুধকে যখন মাখন তোলা হয় না, দুধকে দুধের মাখন, তো মাখন উঠবে কি করে, দুধ থেকে মাখনটা উপরে উঠে যায় তো তাই না, ঠিক একইভাবে আমাদের চেতনাটা অনেকটা দুধের মতো, তো সে আমাদের চেতনাটা উপরে উঠবে কি করে, যখন আমাদের জড়জাগতিক বাসনা শূন্য মনোভাব আমাদের থাকবে তখন আমরা উপরে উঠব। সেই জড়জাগতিক বাসনা শূন্য মানে আমার বলিয়া প্রভু আর কিছু নয়, আমি যেটা করছি এটা তোমার সন্তুষ্টি বিধানের জন্য করছি, আমি তোমার সন্তুষ্টি বিধানের জন্য করছি, এই যে মনোভাব, এই মনোভাবটাই আমাদেরকে ভক্তি জীবনে উন্নত করবে। তো সে যে সেবাই থাকুক না কেন সে উন্নতি লাভ করবে, এইটা হচ্ছে চাবিকাঠি। এবং এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে আমরা সকলকে সম্মান করব, কারণ আমরা জানি না কার প্রতি ভগবান সন্তুষ্ট আছে, আমরা জানি না কার প্রতি গুরুদেব সন্তুষ্ট আছে, আমরা জানি না। আমাদের আমাদের বিচারে মনে হতে পারে না না এই ভালো করছে না খারাপ করছে না, কিন্তু আমাদের বিচারের উপর ভগবানের বিচার নির্ভর করছে না। ভগবান অন্যভাবে বিচার করে, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, ভগবানের বিচার হচ্ছে সূক্ষ্ম বিচার আর আমাদের বিচার হচ্ছে স্থূল বিচার, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য আমাদের বিচার করার জিনিসটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। তো ভক্তি জীবনে এসে অন্য ভক্তের বিচার করা, অন্য ভক্তকে তুলনা করা, সেটা ভক্তি জীবনে খুব মারাত্মক। আমরা জানি না কোন ভক্ত প্রিয় কার কাছে, হয়তো আমার মনে হচ্ছে ভক্তটা ফালতু, কিন্তু সে ভক্তটা হয়তো গুরুদেবের অত্যন্ত প্রিয়, সে হয়তো প্রভুপাদের অত্যন্ত প্রিয়, সে হয়তো ভগবানের অত্যন্ত প্রিয়, কিন্তু আমার কাছে হয়তো সেটা প্রিয় না হতে পারে। সেই জন্য আমরা বিচার না করে সেই বিচারটা ভগবানের কাছে ছেড়ে দিলে ভালো। এবং সেফেস্ট পন্থা হচ্ছে সকলে সম্মান করিতে সকটি দেহনাথ যথাযথ, প্রত্যেককে আমাদের সম্মান করা দরকার। এই সম্মান যখন আমরা সকলকে করব, কে সকলকে সম্মান করতে পারবে, কে সকলকে সম্মান করতে পারবে? যখন মনে করব আমি আমি সকলের থেকে ছোট, ঠিক কিনা? আমাদের কি আমরা কার কাছে ছোট হতে চাই? ও ওর কাছে ছোট হওয়া যেতে পারে, ও সিনিয়র ছিল 30 বছর আছে তো ওর কাছে ছোট হওয়া যাবে, এ তো 10 বছর, এর কাছে ছোট হওয়া যায় নাকি? এ তো এই কদিন আগে এলো, তাই না? আমাদের মনে মনটা সবসময় এরকম বলে, ও তো কদিন আগে এলো, এই আবার আমাকে জ্ঞান দিচ্ছে। তো আমাদের বিচারটা হচ্ছে আপাত বিচার, আপেক্ষিক বিচার, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর শেখাচ্ছেন যে সকলকে সম্মান করতে হবে। সিনিয়রিটির 4টে মাপকাঠি ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। 1 নম্বর, যে কেউ বয়সে বড় সে সিনিয়র, তার জন্য চেষ্টা করতে বয়সে বড় মানে সিনিয়র। 2 নম্বর, যে ভক্তি জীবনে আগে আসছে সে হচ্ছে আমার থেকে সিনিয়র। যে আমার থেকে ঊর্ধ্বতন পদে আছে সে আমার সিনিয়র। আর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে আসল চাবিকাঠি, যে ভক্তি জীবনে আমার থেকে উন্নত সে আমার সিনিয়র। এখন কি আমার থেকে ভক্তি জীবনে উন্নত, আমি কি করে বিচার করব? তাহলে শ্রেষ্ঠ পন্থাটা হচ্ছে সকলেই আমার থেকে উন্নত হওয়া, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু খুব কঠিন, এই চেতনাটাকে আনাটাই হচ্ছে তপস্যা। আমরা অনেক কিছু তপস্যা করছি, কার্তিকে দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রেখেছে, জপ করছি, হবিষ্যান্ন খাচ্ছি, অনেক মালা জপ করছি, বিরাট কিছু অনেক রকম, অনেকে একবার প্রদীপ না, 2 বার 3 বার 5 বার 10 বার ভগবানকে প্রদীপ দেখাচ্ছি। কিন্তু জ্ঞানে বিপদে ভাস্বতা, অহং অজ্ঞান অজন তমহব, ভেতরে কি প্রদীপটা জ্বলছে? যে ভেতরের যে অজ্ঞান, সেই অজ্ঞানটা কি যাচ্ছে? যে সকলে সম্মান, এই যে আলো, এইটা হচ্ছে প্রকৃত আলো, যে আমাকে সকলকে সম্মান করতে হবে। এই আলো কি আমার হৃদয়ে উদ্ভাসিত হচ্ছে? তাহলে প্রদীপ দেওয়া, ভগবানকে প্রদীপ দেওয়া মানে কি? প্রদীপ দেওয়ার মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ে যাতে জ্ঞানদীপ প্রজ্বলিত হয়, আমাদের হৃদয়ের যে অজ্ঞান অন্ধকার সেটা যাতে দূরীভূত হয়। তা আমাদের হৃদয়ের অজ্ঞান কি? হৃদয়ের অজ্ঞান হচ্ছে আমি বড়, অন্যরা ছোট। সেই অজ্ঞান কি দূরীভূত হচ্ছে? প্রত্যেকে আমার থেকে বড়, আমি সকলের ছোট, সকলের সম্মান আমি করতে পারছি, তাহলে অজ্ঞান দূর হয়েছে, তাহলে আমরা ভক্তি জীবনে উন্নতি করছি। তাই ভক্তিবিনোদ ঠাকুরের যে শিক্ষা, এই যে 4টে সিনিয়র, এটা যদি বিচার করা হয় তাহলে বিচার করে দেখবেন সকলে আমার থেকে সিনিয়র, ঠিক কিনা? সকলে আমার থেকে সিনিয়র, কোনো না কোনো ক্যাটাগরিতে ঠিক পড়ে যাবে। হয়তো কেউ বয়সে বড়, কেউ হয়তো পজিশনে বড়, কেউ হয়তো আমার থেকে আগে এসেছে, আর যেগুলো সবগুলো থেকে আমি বড় হই, সে ভক্তি জীবনে অগ্রগতি আমার থেকে করছে। তাহলে কোনো না কোনো মাপকাঠিতে ঠিক কেউ না কেউ কোনো একটা মাপকাঠিতে সে আমার থেকে বড় হয়ে যাবে। তাই সকলকে সম্মান করতে অসুবিধাটা কোথায়? আর এটাই তো আমাদের স্থিতি। রাধারানী সে তো ভাবছে আমি সব থেকে ছোট, আমি কৃষ্ণের কোনো সেবা করতে পারছি না, সকলে এত সেবা করছে, আমি কোনো সেবা করতে পারছি না। এটাই হচ্ছে ভক্তির লক্ষণ, এটা হচ্ছে ভক্তির প্রকৃত লক্ষণ, যে আমরা ভগবানের কাছে এগোচ্ছি না পেঁচোচ্ছি ভগবানের কাছ থেকে। আমরা যখন ভগবানের কাছে যত এগোব তত আমরা দৈন্য হব, কারণ যত ভগবানের কাছে এগোব তখন ভগবানকে আরো বড় দেখব আর ভগবানের ভক্তদেরকে আরো বড় দেখব। আর যত আমরা ভক্তি থেকে দূরে সরে আসব পিছিয়ে থাকবে তখন ভগবানকে ছোট লাগবে এবং ভগবানের ভক্তদেরকেও ছোট লাগবে, নিজেকে বড় লাগবে। তাই ভক্তি জীবনে আমরা উন্নতি করছি না অবনতি করছি তার একটাই লক্ষণ, যে নিজেকে আমরা ছোট দেখছি আর অন্যকে বড় দেখছি, না নিজেকে বড় দেখছি অন্যকে ছোট দেখছি। এটাই হচ্ছে ভক্তি জীবনের অগ্রগতির চাবিকাঠি, এবং তার মাধ্যম দিয়ে বুঝতে কোনো অসুবিধা হবে না যে আমি যে এত সাধন ভজন করছি করতে করতে কি আমার অন্যের প্রতি সম্মানটা বাড়ছে আর নিজের প্রতি আমার যে নিজেকে সম্মান পাওয়ার বাসনা এটা কি কমছে, তাহলে ভক্তি জীবনে অগ্রগতি হচ্ছে। এবং সেটাই হচ্ছে ভাগবতের চৈতন্য চরিতামৃতের একই শিক্ষা। এই শিক্ষা যদি আমরা জীবনে লাভ করতে পারি, ভগবান সেই একই শিক্ষা দিচ্ছেন। তিনি কেন ভগবান? কারণ তিনি মহতের মহত মহিয়ান অনুরণীয়ান, তিনি সকলের বড়র থেকে বড় এবং সকল ছোটর থেকে ছোট। তাই আমরা এই দামোদর মাসে এই শিক্ষা লাভ করব কি করে আমরা সকলের থেকে ছোট হওয়ার হৃদয় থেকে, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা হচ্ছি সব থেকে ছোট এবং সকলই হচ্ছে আমার থেকে বড়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। Thank you.